ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
বৃহস্পতিবার সকাল 6টা থেকে আধাবেলা হরতাল ডেকেছিল তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
যথোচিত মর্যাদায় ভারতের 68তম সাধারণতন্ত্র দিবস পালিত হল গোটা দেশব্যাপী।
তাছাড়াও রয়েছে টেরেসা মেয়ের যুক্তরাষ্ট্র সফর নিয়ে একটি রিপোর্ট।
I will be talking to Donald Trump about the issues that we share.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করার ব্যাপারটি উল্লেখ করতে যাচ্ছেন। ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদকাল শুরু করেছেন, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত টেরিজা মে হচ্ছেন প্রথম বিদেশি সরকার প্রধান যিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি আগামীকাল হোয়াইট হাউসে আসার আগে আজ ফিলাডেলফিয়ায় যাচ্ছেন। তিনি আজ একটি অবকাশ কেন্দ্রে রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগে থেকে প্রস্তুত বক্তব্যে মনে করা হচ্ছে তিনি এই সম্পর্কের ইতিহাস তুলে ধরবেন যা কিনা আধুনিক বিশ্ব নির্মাণ করেছে। আজ এই অবকাশ কেন্দ্রে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও যোগ দেবেন। তাঁর প্রস্তুত বক্তব্যের উদ্ধৃতি অনুযায়ী মে বলবেন, আমরা যখন আমাদের আস্থা পুনঃ আবিষ্কার করছি, আপনারাও যখন আপনাদের দেশকে নতুন করে দেখছেন, আমরাও দেখছি আমাদের কাছে সে সুযোগ আছে, বস্তুত দায়িত্ব রয়েছে এই নতুন যুগে আমাদের সম্পর্ক নবায়ন করার, আবারও আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসছে। উভয় নেতাই তাঁদের আন্তর্জাতিক সম্পর্কের সংস্কার সাধনের উপর বিশেষত বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে জোর দেবেন। ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসা এবং 12টি দেশের সমন্বয়ে গঠিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ থেকে যুক্তরাষ্ট্রে বেরিয়ে আসার কারণে গোটা বিশ্বেই নতুন বাণিজ্যিক সম্পর্কের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণ এবং যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা কার্যকর করার নির্বাহী নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি আদেশ দেওয়ার পরিকল্পনা করছেন, আর সেটি হল কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রের লোকজনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা। গতকাল ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে এগুলো হচ্ছে সেই সব দেশ যেখানে সন্ত্রাস ভয়াবহ আকার ধারণ করেছে, যেখান থেকে লোকজন এখানে আসবে এবং আমাদের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। এই খসড়া আদেশ সম্পর্কে যারা জানেন তারা বলছেন যে এতে ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে অন্তত 30 দিনের জন্য প্রবেশ নিষেধ করা হবে। তাঁর নির্বাচনী প্রচার অভিযানে ট্রাম্প প্রথমে বলেছিলেন যে সব মুসলিম দেশ থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করবেন, কিন্তু পরে তিনি সন্ত্রাসে সম্পৃক্ত দেশগুলোকে লক্ষ্য করেই এই ব্যবস্থা নিচ্ছেন। এ ব্যাপারে আফগানিস্তান, পাকিস্তান ও সৌদি আরবকে বাদ দেওয়ার সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন যে এই নির্দেশে যেসব দেশের নাম নেই তাদের জনগণকেও যাচাই বাছাই করা হবে। তবে এই নিষেধাজ্ঞায় নিজ দেশে ধর্মীয় সংখ্যালঘু যারা এবং অত্যাচারের সম্মুখীন হচ্ছে তাদের ক্ষেত্র ছাড় দেওয়া হবে। তুরস্ক বলছে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করার সময় এখনও আসেনি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হোসেন মুফতুগলু আজ বলেন যে সিরিয়ায় অসামরিক লোকজনকে চলমান সংকট থেকে পৃথক করে অঞ্চল তৈরির ব্যাপারে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরকে দেওয়া নির্দেশের ফলাফলের দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। সিরিয়ার সীমান্তবর্তী দেশ তুরস্ক অনেকদিন ধরেই নিরাপদ অঞ্চলের পক্ষে কথা বলে এসছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ধারণাকে সমর্থন করেননি। তিনি বলেছিলেন এই সব অঞ্চল সুরক্ষার জন্য সম্ভাব্য চ্যালেঞ্জের কথা যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের স্থল সৈন্য মোতায়েন করা কিংবা বিমান চলাচল মুক্ত এলাকা নিশ্চিত করার জন্য বিমান বাহিনীর মিশন বিস্তৃত করা। ওদিকে রাশিয়ায় প্রেসিডেন্টের মুখপাত্র দমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেছেন ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে সলা পরামর্শ করেনি। তিনি আরও বলেন যে বিমান উড়ান মুক্ত এলাকার সম্ভাব্য পরিণতিগুলো আগে হিসেব করে দেখতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ যে শরণার্থীদের পরিস্থিতির যাতে অবনতি ঘটানো না হয়। বাংলাদেশে বৃহস্পতিবার সকাল ছটা থেকে আধবেলা হরতাল ডেকেছিল তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎ স্থাপনাকে কেন্দ্র করে নির্মাণ বন্ধের দাবিতে হরতাল ডাকা হয়েছিল। হরতালের সমর্থনে পল্টন, প্রেস্তাব, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় সকাল থেকে মিছিল চললেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। সকাল ৬টার দিকে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টিএসসি মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়লে মিছিলকারীরা আর এগুতে পারেনি। এরপর আবার তারা সকাল ১০টার দিকে এগোনোর চেষ্টা চালায়। এ সময় পুলিশের টিয়ার সেলে দেড় বছরের এক শিশু আহত হয়। সুন্দরবনের পরিবেশ রক্ষায় শুরু থেকে বাম দলগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরোধিতা করে আসছিল। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক রহমানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
একই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আর এতে আদালত তাকে ৩০ জানুয়ারি আদালতে হাজির হবার জন্য বলেছে। জিয়া অরফানেজের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে ওই মামলাটি দায়ের করা হয়। এতে খালেদা জিয়া, তারেক রহমান সহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আজ ভারতের ৬৮তম সাধারণতন্ত্র দিবস। এদিন দেশের মূল প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে নতুন দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় প্যারেডও। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
৬৮তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিকে নিশানা করতে পারে জঙ্গিরা। সতর্ক বার্তা পাওয়ার পর থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয় গোটা রাজধানী দিল্লি। ছিল ১৫,০০০ ক্লোজ সার্কিট ক্যামেরা, রাজপথে নিরাপত্তায় মোতায়েন করা হয় ১,০০০ নিরাপত্তা রক্ষী। দিল্লির ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিল কমান্ডো বাহিনী। আকাশপথে হামলা রুখতে রাজধানীর ২টি জায়গায় বসানো হয়েছে অ্যান্টিক এয়ারক্রাফট গান, চলে ড্রোন থেকে নজরদারিও। নিরাপত্তার কারণে কুচকাওয়াজের সময় থেকে ২টা পর্যন্ত বন্ধ রাখা হয় ইন্ডিয়া গেট সংলগ্ন পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রেড স্কোর্ট উদ্যোগ ভবন এবং মেট্রো স্টেশন। একই সাথে এদিন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও যথোচিত মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে রাজ্য সরকারের আয়োজনে। দেশের জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ প্রদর্শনের মধ্য দিয়ে অভিবাদন গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে জানা গেছে যে ভারতের রাজনৈতিক দলগুলোর কোষাগার ভরে উঠছে, কিন্তু এই অর্থের উৎস বেশিরভাগ ক্ষেত্রেই অজানা।
সম্প্রতি নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর এর রিপোর্টে একথা বলা হয়েছে। জানা গেছে ২০০৪-০৫ থেকে ২০১৪-১৫ পর্যন্ত এই সময় ৭,৮৩৩ কোটি টাকার আয়ের উৎস অজ্ঞাত, মোট আয়ের ৬৯% অজ্ঞাত। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে উল্লিখিত এই ১১ বছরে আগের জাতীয় দলগুলির মধ্যে সব থেকে বেশি অজ্ঞাত সূত্র থেকে চাঁদা ঢুকেছে কংগ্রেসের তহবিলে, প্রায় ৮৩%। তারপরেই রয়েছে বিজেপি। কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন দলের ৬৫% চাঁদা কোথা থেকে এসেছে তারও কোনো হিসেব নিকেশ নেই। আঞ্চলিক দলগুলির মধ্যে এ ব্যাপারে সব থেকে এগিয়ে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং পাঞ্জাবের শিরোমণি আকালি দল। দুই রাজ্যের বর্তমান শাসক দলের যথাক্রমে ৮৪% ও ৮৬% আয়ের উৎস অজ্ঞাত। যদিও দেশের রাজনৈতিক দলগুলির দাবি তাদের এই অজানা উৎস থেকে আয় আসলে ২০,০০০ টাকার কম চাঁদা থেকেই তা এসেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারো আজ সেনেগাল থেকে নিজ দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে ক্ষমতা ত্যাগে অস্বীকৃতি জানালে সে দেশে গোলযোগ শুরু হওয়ায় তিনি সেনেগালি অবস্থান করছিলেন। জামে গত শুক্রবার শেষ পর্যন্ত দেশ ত্যাগ করেন। জোটের মুখপাত্র হালিফা সাল্লাহ বলেন, এদিকে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগতম জানানো হবে আরও পরে। জাতিসংঘের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, ব্যারো জাতিসংঘের বাহিনীকে সে দেশে আরও ছ মাস থাকতে বলেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত বাতিল দাবিতে ঢাকায় আধাবেলা হরতালে পুলিশের লাঠি পেটায় দুই টিভি সাংবাদিক সহ 20 জন আহত হয়। অপরদিকে খুলনায় ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
সুন্দরবন সংলগ্ন রামপাল পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল সহ 7 দফা দাবিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকে রাজধানী ঢাকায় ঢাকা আধাবেলা হরতালে পুলিশের বাধা প্রদান, দফায় দফায় সংঘর্ষে কাজানে গ্যাস, রার বুলেট নিক্ষেপ, জলকামান ব্যবহার এবং লাঠি পেটা করেছে। এতে টেলিভিশনে কর্মরত 2 জন সাংবাদিক সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন, যার মধ্যে কমপক্ষে 4 জন পুলিশের লাঠি পেটায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে 2 জন টেলিভিশন সাংবাদিক আহত হয়েছেন তাদের পুলিশ বেদম প্রহার করে এবং পরে এতে পুলিশের 1 জন এএসআই কে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ হরতাল পালনকালে 8 জনকে আটক করেছে। হরতাল সমর্থকদের একাংশ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়ে আসার সময় পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় এবং হরতালকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, লাঠি পেটা এবং জলকামান ব্যবহার করে। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেছেন, তাদের শান্তিপূর্ণ হরতালে হামলা করা হয়েছে। এদিকে ঢাকায় হরতালে হামলার প্রতিবাদ এবং ভবিষ্যৎ কর্মসূচি হিসেবে 28 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ও 11 মার্চ খুলনায় সমাবেশ কর্মসূচি আহ্বান করা হয়েছে। সংঘর্ষের কারণে শাহবাগ সহ আশেপাশের পুরো এলাকায় যানবাহন চলাচল বেশ কিছু সময় বন্ধ ছিল। নগরীর অন্যান্য স্থানে যানবাহন চলাচল করেছে আর বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা স্বাভাবিক হতে থাকে। এদিকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সমর্থনে খুলনা বাঘেরহাট সড়কের একাংশে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন মানববন্ধন করেছে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক বলেন, মানববন্ধন থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে উন্নয়নের সপক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে হচ্ছেন প্রথম বিশ্ব নেতা যিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই ঐতিহাসিক মিত্রের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার করেছেন। নারীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করলেও টেরেসা মে বাণিজ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। লন্ডন থেকে ভয়েস অফ আমেরিকার লুইস রামিজের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাইরে নারীবাদীদের নেতৃত্বে সবচেয়ে বড় র্যালি হয়েছে ব্রিটেনে। প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প নারীদের সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তা নিয়ে দৃষ্টিতে এখনও ক্ষোভ রয়েছে। কিন্তু ব্রেক্সিট পরবর্তী সময়ে ভবিষ্যৎ বাণিজ্য, সন্ত্রাসবাদ এবং সিরিয়ার সঙ্গে দ্বন্দ্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হবে। বিবিসি ওয়ানের একটি শোতে টেরেসা মে বলেন,
কিভাবে আমরা বিশেষ সম্পর্ক তৈরি করতে পারি সেজন্য পারস্পরিক সম্পর্কিত বিষয়গুলো নিয়েই আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবো। এই বিশেষ সম্পর্কে যখন আমরা অগ্রহণযোগ্য কিছু পাব তা বলতে আমি সক্ষম হব।
টেরেসা মে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে তিনি ভয় পাবেন না। তিনি বলেন,
I think the biggest statement that will be made about the role of women is the fact that I will be there as a female prime minister.
আমি মনে করি নারীর ভূমিকা নিয়ে সবচেয়ে বড় বিবৃতি হবে সেখানে নারী প্রধানমন্ত্রী হিসেবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আমি থাকব। স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি তা নিয়ে তার সাথে সরাসরি কথা বলব। তবে কিছু পর্যবেক্ষক অনুমান করছেন যে দুইজনের মধ্যে বিব্রতকর মুহূর্ত দেখা দিতে পারে, তাদের ভিন্ন ব্যক্তিত্ব রয়েছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর মেরি এভান্স যেমন বলেছেন, আমি চিন্তা করতে পারি টেরেজা মেয়ের অতীত জীবন, তিনি যেভাবে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলেছেন, তিনি যেভাবে জীবনযাপন করেন, তার মতো একজনের জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ভিন্ন পৃথিবীর একজনের সঙ্গে বৈঠকে বসাটা দ্বন্দ্বপূর্ণ হতে পারে। তিনি ভিন্ন গ্রহের না হলেও অবশ্যই ভিন্ন পৃথিবীর।
কিন্তু উভয় দেশের গণমাধ্যম তাদের সম্ভাব্য ব্যক্তিত্ব এবং লিঙ্গ সংক্রান্ত ইস্যুতে যা তুলে ধরেছে তার চেয়ে ডোনাল্ড ট্রাম্প এবং টেরেসা মেয়ের পারস্পরিক স্বার্থ এবং উভয় দেশের মধ্যে ঐতিহাসিক বিশেষ সম্পর্ক অনেক বড়। সম্প্রতি টেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার জন্য তার পরিকল্পনা উপস্থাপন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন নেতার সঙ্গে প্রথম বৈঠকের ফলাফল ব্রিটেনের টেরেসা মেয়ের অবস্থান নির্ধারণ করবে।
আর সরকারি সূত্র বলছে টেরেসা মে চান কম শুল্কে একটি মুক্ত বাণিজ্য চুক্তি। অবশ্য ট্রাম্পের পূর্বসূরীরা সতর্ক করেছিলেন যে বাণিজ্য চুক্তির জন্য ব্রিটেনকে একটা লাইনের শেষে যেতে হবে। তবে ব্রিটেনকে লাইনের প্রথম সারিতে টেরেসা মেকে এখন এগিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমের বাংলা বই থেকে কিছু কবি লেখকের লেখা কোনো রকম ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের প্রধান কিছু লেখকের লেখা বাদ পড়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলামের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশে যে স্কুল লেভেলের পাঠ্যপুস্তক রয়েছে তার কারিকুলামে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। দেখা গেছে কিছু কবিতা কিছু গল্প পরিবর্তন করে অন্য কবি লেখকদের গল্প কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমার যেটা মনে হয়েছে বিতর্কটি অত্যন্ত অনাবশ্যক, কারণ এই পুরো প্রক্রিয়াটাই একটা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া, এটা কোনো প্রয়োজন ছিল না। এতদিন ধরে যে সিলেবাস পাঠ্যক্রম পড়ানো হয়েছে স্কুলগুলিতে এবং শিশুরা যাতে অভ্যস্ত ছিল, শিক্ষকরা অভ্যস্ত ছিলেন সেগুলি পড়াতে, সেগুলি কোনো কারণ ছাড়াই পরিবর্তন করে একটা খামোখা একটা বিতর্ক সৃষ্টি করা, যেটা কোনো প্রয়োজন ছিল না। যা করা হয়েছে যে কতগুলি, যেমন বলা হচ্ছে যে ও মুসলিম যে সমস্ত লেখক তাদের কিছু কবিতা কমাতে হবে, মুসলমান লেখকদের লেখার সংখ্যা বাড়াতে হবে, তো এটি তো একটি সাম্প্রদায়িক বিতর্ক। আমরা তো সাহিত্যকে ওই হিন্দু মুসলমান বিভাজনে ফেলে বিচার করি না। সাহিত্য একটা জাতির একটা সাংস্কৃতিক উত্তরাধিকার, একটি চলমান প্রক্রিয়া যাতে সকলের অংশগ্রহণ থাকে। তো শিশুদের যদি আমরা এই বিষয়টা না শিখাই তাহলে তাদের মনের জানলাগুলি সব বন্ধ হয়ে যাবে। তা আমার ভয়টা হচ্ছে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিতেই পরীক্ষা নির্ভর, এমনিতেই মুখস্থ নির্ভর, এবং তারপর যদি তাদের সুস্থ চিন্তার জন্য আমরা কিছু বিষয় না রাখি, যদি তাদেরকে শুরু থেকে জীবনের এরকম একটা ধারণা দেই যে তাদের ভিতর বিভাজন আছে, ধর্ম বর্ণ শ্রেণী ইত্যাদি অনুসারে তাদের ভিতর বিভাজন আছে, তাহলে সেই সন্তানরা আমি মনে করি যে তারা সত্যিকার অর্থে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে না। তাদের ভিতর তাদের চিন্তায় অস্পষ্টতা থাকবে এবং সেটি ক্রমাগত আমাদের জাতি হিসেবে দুর্বল করে দেবে।
একটা অভিযোগ শোনা যাচ্ছে যে রক্ষণশীল একটি অংশের চাপে এই পরিবর্তনগুলো ঘটানো হয়েছে।
হ্যাঁ, সেটা তো আমি শুনছি এবং তার নমুনা দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু রক্ষণশীল অংশটি কে এবং তারা সরকারকে কি করে বাধ্য করলো যে এত বড় একটা পরিবর্তন করতে, যে পরিবর্তনটি সরকারের দৃষ্টিভঙ্গির বিপরীতে যাচ্ছে এবং আমাদের শিক্ষা চিন্তার, আমাদের শিক্ষা নীতির দৃষ্টিভঙ্গির বিপরীতে যাচ্ছে। তো এটি তো সরকারের উচিত এগিয়ে এসে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানানো কেন এটি করা হয়।
বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের যাকে সবচেয়ে বড় সাহিত্যিক বলে বিবেচনা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও একটি বিশেষ পাঠ্যক্রম থেকে একটি লেখা বাদ দিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টা তো আমাদের খুবই অবাক করে যে বাংলা সাহিত্যে যারা প্রধান রচয়িতা রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন, আমাদের সময়ে এসে যদি আমরা শামসুর রহমানও ধরি বা সৈয়দ শামসুল হক, কয়েকজন মানুষ সম্পর্কে কোনো বিতর্ক থাকা উচিত নয়। এবং যারা এই পরিবর্তন করে থাকেন বা করেছেন, তারা যদি বিষয়টা অনুধাবন করতে না পারেন তাহলে তারা তো সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তারই যোগ্যতা রাখেন না। যদি বুঝতাম যে এটি অত্যন্ত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে হয়েছে তাহলে আমাদের একটা না হয় যুক্তি খাড়া করা যেত, কিন্তু যারা সম্পাদক তারাও বিবৃতি দিয়েছেন তাদেরকে অন্ধকারে রেখে কাজটা করা হয়েছে, এটি অত্যন্ত অনৈতিক। কিছু পাঠ্য বইয়ের কিছু সম্পাদক আছেন, তাদের অগোচরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটি কিন্তু নীতির ভিতর পড়ে না, সেখানে অস্পষ্টতা রয়ে গেছে। আমার যেটা মনে হয়েছে, হঠাৎ করে কে একজন একটা সিদ্ধান্ত নিলেন আর এই ঘটনাটা ঘটে গেল, যারা সম্পাদক তারাও জানেন না, কোনো দাবিও ওঠেনি, এবং তাতে প্রমাণিত হচ্ছে না যে শিশুদের মনোজগতে কোনো পরিবর্তন আসবে ইতিবাচক, বরঞ্চ আমি তো দেখতে পাচ্ছি একটা নেতিবাচক পরিবর্তন আসবে শিশুদের মনোজগতে। ফলে এই পরিবর্তন বাদ দিয়ে পুরনো যে পাঠ্যপুস্তক ছিল সেগুলিকেও পড়ানোর ব্যবস্থা করা সরকারের উচিত, অথবা সরকারের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা উচিত কেন এই পরিবর্তনটি করা হয়।
বাংলা একটি ভাষা, বাংলা একটি পাঠ্যপুস্তকে শিশুদের জন্য একটি বিষয় যেটি তারা অধ্যয়ন করে, সেই বাংলা ভাষার ভেতরে শিশুদেরকে যদি ধর্ম সচেতন করে তোলা হয়, সেই ঘটনাটি কি আপনি মনে করেন যে উদ্বেগের কারণ?
ধর্ম শিক্ষার জন্য আলাদা কিন্তু বিষয় আছে। আমি মনে করি ধর্ম যদি একটা বিষয় থাকে সেটি থাকতেই পারে, পৃথিবীর অনেক দেশে ধর্ম পড়ানো হয়। আমাদেরও ইসলাম এবং নৈতিকতা এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আরেকটা ধর্ম গ্রন্থ আছে, যেটি ধর্ম সম্পর্কিত একটি বই আছে, অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য সেটি আছে, কাজে সেখানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে। আমি মনে করি ধর্মের যে নৈতিকতা, তা শিক্ষার্থীরা শিখলে তাদের মনোজগতই অনেক পরিষ্কার হয়, তারা সত্য মিথ্যা প্রভেদ জানে, শুদ্ধ অশুদ্ধের প্রভেদটা জানে, এবং এই নৈতিকতার বিষয়টি ধর্ম থেকে আহরিত হয়ে যদি শিক্ষার্থীদের মধ্যে প্রচার করা যায়, তাদেরকে সেভাবে আকৃষ্ট করা যায় সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে, তাহলে তাদের মনোজগৎটা অসম্পূর্ণ হয়। কিন্তু বাংলা সাহিত্য যখন পড়ব তখন সেখানে ধর্মীয় বিষয় আসলে কেন অন্তর্ভুক্ত হবে?
ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ওষুধ দিয়ে ম্যালেরিয়া রোগে চিকিৎসা করা হতো, সেই ওষুধ যক্ষা রোগ সারাতে সাহায্য করতে পারে। এ সম্পর্কে জেসিকা বার্মানের রিপোর্ট শুনুন ইজাজ বেন হিউসনের কাছে।
যক্ষা রোগের চিকিৎসায় আর্টেমিসিনিন ঔষধ কতটা চিকিৎসার সময় কমাতে পারে বিজ্ঞানীরা তা জানেন না, তবে টেস্ট টিউবের গবেষণায় এর সবিশেষ প্রভাবের আভাস মিলেছে। এর কারণ হতে পারে যে সক্রিয় সংক্রমণ চিকিৎসার মাধ্যমে সাড়া দিলেও যে জীবাণুর কারণে যক্ষা হয়েছে তা মনুষ্যদেহে ঘুমন্ত অবস্থায় থাকে বহু বছর, যে অবস্থায় অ্যান্টিবায়োটিক্সও তা সারাতে পারে না। তখন এই রোগ সারাতে ৬ মাস বা তারও অধিক সময় লেগে যায়। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা আর্টেমিসিনিন ঔষধ আবিষ্কার করেছেন। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত এই ঔষধ যক্ষারোগের সূচনাকারী প্যাথোজিনকে সুপ্ত না হতে সাহায্য করে। যক্ষারোগ বিশেষজ্ঞ ও মাইক্রোবায়োলজিস্ট রবার্ট অ্যাব্রামোভিচ বলেন, অ্যান্টিবায়োটিক্স নেবার কিছুদিন পর তারা ভালো বোধ করতে শুরু করেন। সক্রিয় জীবাণু মারা যাবার পর তারা পিল খাওয়া বন্ধ করে দেন। তাতে যে পরিস্থিতি হয় তা হচ্ছে তখন যক্ষারোগের জীবাণু অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অ্যাব্রামোভিচ:
It's the dormant bacteria that take a long time to kill. So if we can kill the dormant bacteria with, say, the artemisinin or some of the other compounds we discovered, we can maybe shorten the course of therapy.
সুপ্ত ব্যাকটেরিয়া মরে যেতে দীর্ঘ সময় লেগে যায়, তাই এসব ঘুমন্ত ব্যাকটেরিয়া যদি আমরা আর্টেমিসিনিন বা আমাদের আবিষ্কৃত এ ধরনের ঔষধ দিয়ে মারতে পারি তাহলে চিকিৎসার সময়কালটা আমরা কমাতে পারি। অ্যাব্রামোভিচ জানান, বেঁচে থাকতে যক্ষার জীবাণুর অক্সিজেনের প্রয়োজন হয়। সংক্রমণের বিরুদ্ধে লড়তে দেহের প্রতিরোধ ব্যবস্থা অক্সিজেনের মাত্রাকে কমিয়ে দেয়, তাই নিজেদের বাঁচাবার জন্য জীবাণুগুলি সুপ্ত হয়ে পড়ে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা অন্যান্য মিশ্রিত উপাদান দিয়ে সুপ্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করা গেছে তার কোনো সন্ধান পাননি। অ্যাব্রামোভিচ ও তার সহযোগীরা প্যাথোজিনের ছটা আবিষ্কার করেছেন যা গাঢ় সবুজ আলো বিকিরণ করে থাকে। তারা দেখতে পেয়েছেন সুপ্ত জীবাণুতে বিকিরণ বন্ধ হয়ে গেছে, দৃশ্যত আর্টেমিসিনিনের স্পর্শে তারা আর বাঁচেনি। অ্যাব্রামোভিচ তাই এটা হবে বর্তমানে চালু চিকিৎসার উপর বাড়তি একটা চিকিৎসা যা সংক্রমণের সময় ভিন্ন ধরনের জীবাণু মেরে ফেলতে সক্ষম হবে। অ্যাব্রামোভিচ মনে করেন যক্ষারোগের চিকিৎসায় ব্যবহৃত প্রথম অ্যান্টিবায়োটিক্স আইজোনিয়াজিডের সঙ্গে আর্টেমিসিনিন যুক্ত করে যক্ষার চিকিৎসায় অনেক সুফল আসতে পারে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করার ব্যাপারটি উল্লেখ করতে যাচ্ছেন। ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকাল শুরু করেছেন, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত টেরিজা মে হচ্ছেন প্রথম বিদেশি সরকার প্রধান যিনি যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি আগামীকাল হোয়াইট হাউসে আসার আগে আজ ফিলাডেলফিয়ায় যাচ্ছেন। তিনি আজ একটি অবকাশ কেন্দ্র রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগে থেকে প্রস্তুত বক্তব্যে মনে করা হচ্ছে তিনি এই সম্পর্কের ইতিহাস তুলে ধরবেন যা কিনা আধুনিক বিশ্ব নির্মাণ করেছে। আজ এই অবকাশ কেন্দ্রে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও যোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণ এবং যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা কার্যকর করার নির্বাহী নির্দেশ দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি আদেশ দেওয়ার পরিকল্পনা করছেন, আর সেটি হল কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রের লোকজনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ। গতকাল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে এগুলো হচ্ছে সেই সব দেশ যেখানে সন্ত্রাস ভয়াবহ আকার ধারণ করেছে, যেখান থেকে লোকজন এখানে আসবে এবং আমাদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। এই খসড়া আদেশ সম্পর্কে যারা জানেন তারা বলছেন যে এতে ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে অন্তত 30 দিনের জন্য প্রবেশ নিষেধ করা হবে। ভারতের লোকসভা এবং বিধানসভাগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছে, আর তাতে সমর্থন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বললেন, যদি লোকসভা আর সব রাজ্য বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হয় তাহলে কেবল যে আর্থিক সাশ্রয় হবে তাই নয়, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন সমস্যাও কমিয়ে ফেলা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিরও একই মত, নির্বাচন কমিশনও এইরকমই চায়। তবে এজন্য সংবিধান সংশোধন দরকার, আর সেটা করতে হলে প্রয়োজন দেশের প্রধান রাজনৈতিক দলগুলির ঐকমত্য। নির্বাচন কমিশন জানিয়েছে তাদের দরকার আরো হাজার দশেক ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং আরো বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্ক বলছে সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করার সময় এখনও আসেনি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র হোসেন মুফতুগলু আজ বলেন যে সিরিয়ায় অসামরিক লোকজনকে চলমান সংকট থেকে পৃথক করে অঞ্চল তৈরির ব্যাপারে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরকে দেওয়া নির্দেশের ফলাফলের দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেছেন যে ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে কোনো সলা পরামর্শ করেনি। গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আদামা ব্যারো আজ সেনেগাল থেকে নিজ দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে ক্ষমতা ত্যাগে অস্বীকৃতি জানালে সে দেশে গোলযোগ শুরু হওয়ায় তিনি সেনেগালেই অবস্থান করছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী, সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.